আসল ঠিকানা নয় পৃথিবী আমার, আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ স্মৃতি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়া লাহু। সবাই জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালা রাসূলাহু বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা ওয়াদাইয়ান ইলাল্লাহ বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজীদি ওয়াল ফুরকানিহিল হামীদ। জবান খুলে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নাবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা শফিয়ানা। মশরিকে হুব্বে মুহাম্মদ, মতলায়ে দিওয়ানে মা, মতলায়ে খুরশিদে শিকাস, সিনায়ে সুজানে মা, বালাগাল উলা বিকামালিহি কশফত দুজাবে জামালিহি, হাসনাত জামিও খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা আমিন। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোখানা হাত তুলেছি। আল্লাহ হাশরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায় সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কান্দতে থাকবে। শুধু আমাদের দরদি নবী ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। আল্লাহ ডাক দিয়া বলবেন হাবিবুল্লাহ আজকে হাশরের ময়দানে আপনি কাঁদবেন না, আপনাকে পাওয়ার জন্য আমার বেহেস্ত গুলো কাঁদতেছে। নবী বলবেন আল্লাহ বেহেস্ত আমাকে পাওয়ার জন্য কান্দে, আর আমি কান্তিছি আমার গুনাগার উম্মসহ বেহেস্তে যাওয়ার জন্যে। যে রাসুল হাশরের ময়দানে কাঁদবেন, আজ কান্দেন মদিনায়, সে রাসুলের জন্যে আমাদের কলিজায় একটা বার কান্দে না। ও দরদি আল্লাহ, আজকের এই মাহফিলের ওসিলায় কঠিন হাশরের ময়দানে আমাদের সবাইকে রাসুলের উম্মতের কাতারে ডানোর তৌফিক দিয়া দিও আল্লাহ। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে সোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু, ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, বলো রে মুমিনগণ, লা ইলাহা ইল্লাল্লাহু, বলো রে মুমিনগণ, এই কলেমার জন্যে নাবিজি, এই কলেমার জন্যে নাবিজি সহিলেন কত জালাতন, লা ইলাহা ইল্লাল্লাহু, বলো রে মুমিনগণ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা, চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা, আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু, ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের এই মাহফিলের সম্মানিত আয়োজিনী কেরাম, যিনারা মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত আপনাদেরকে কোরআন হাদিসের আলোচনা শোনালেন, বিশেষ করে আজকের এই মাহফিলের অন্যতম আকর্ষণ আমার বড় ভাই হযরত মাওলানা আইয়ুব আলী ফারুকী সাহেব, তিনি খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। অত্র এলাকা থেকে আল্লাহ যাদেরকে পছন্দ করে এই রহমানি জলসায় বেহেস্তের টুকরার ভিতরে কবুল করেছেন, এই তীব্র গরমকে উপেক্ষা করে আরামের বাড়ি আরামের ঘরকে বাদ দিয়া একমাত্র আল্লাহর ভয় এবং ভক্তি নিয়া এই জালিস রহমান বেহেস্তের টুকরার ভিতরে যারা বসে গেছেন, যাদেরকে দেখার জন্য আল্লাহর অসংখ্য ফেরেশতা এই রহমান এবং বেহেস্তের টুকরা বিশেষ একটা মাহফিলে আল্লাহ পাক প্রেরণ করেছেন, এমন একটি মাহফিলে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, এই জন্য সবাই আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের শুভেচ্ছা জ্ঞাপন করছি। এ মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন। আল্লাহ পাকের দরবারে হাজার শুকরিয়া। আল্লাহ পাক আমাদেরকে শুধুই ভালো রাখে নাই, একটা ভালো জায়গায় আমাদেরকে উপস্থিত হবার তাওফিক দিয়েছেন। মহান আল্লাহ তার কালাম শরীফে বলেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দারা যখন কোনো ভালো কাজ করে, এ কাজটা বান্দা করে না বরং আল্লাহ করায়। যে আল্লাহ পাক এ মুহূর্তে আমাদের প্রতি রাজি এবং খুশি হয়ে এরকম একটা মাহফিলে আমাদেরকে আসবার বসবার সুযোগ দিলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে সবাই জবান খুলে আর একবার বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করা হলো বান্দার হক। ওয়াজ করতে আমি বলে থাকি, এক বান্দা ছিল আল্লাহর নামাজের সেজদায়, সেজদাকে বলা হয় দিদারে ইলাহি। আল্লাহ ডাক দে বলে, বান্দা তুমি যতই নামাজ পড়ো আর সেজদা করো, তোমার ঠিকানা হলো জাহান্নাম। ঠিকানা কি? বান্দা কি বলবে জাহান্নামের কথা শুনে? বান্দা কি বলবে, আলহামদুলিল্লাহ না নাউজুবিল্লাহ? এখানেই দুই দল হয়েছে, কেউ কয় নাউজুবিল্লাহ, কেউ কয় আলহামদুলিল্লাহ। বান্দাটা বলতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ বলতেছে এই বান্দা জাহান্নামের কথা শুনে কেউ আলহামদুলিল্লাহ কয়? বান্দা বলতেছে আল্লাহ জাহান্নামেরও মালিক তুমি, জান্নাতেরও মালিক তুমি, তুমি যদি খুশি হয়ে আমারে জাহান্নাম দাও, আমার আপত্তি করার কোনো অধিকার নাই। আল্লাহ বলতেছে বান্দা জাহান্নামে গেলে তুই পুড়ে যাবি, তোর কষ্ট হবে। বান্দা বলতেছে কষ্ট শুধু আমার হবে না, আপনারও হবে। আল্লাহ বলে বান্দা তুই পুড়বি জাহান্নামে, আমার কষ্ট হবে কেমনে? বান্দা বলতেছে আল্লাহ মায়ের কোলের সন্তান যদি পানিতে পড়ে যায়, দুনিয়ার কোনো মা যেমন পুষ্কুনির পাড়ে দাঁড়িয়ে থাকতে পারে না, দৌড়ে গিয়া সন্তানকে ওই পুষ্কুনির ভিতর থেকে কোলের মধ্যে তুলে আদর দেয়, আমার বিশ্বাস ওই মায়ের চাইতে কোটি কোটি দয়া তোমার বেশি। আমারে যদি তুমি জাহান্নাম দাও, তুমি আল্লাহ শান্তি পাবে না। আল্লাহ বলতেছে বান্দা এই দলিল তুমি পাইলা কোথায়? বান্দা বলতেছে আল্লাহ আমাদের জাতির পিতা ইব্রাহিম তোমার প্রেমের ভক্তি নিয়া যখন নমরুদের চুলার মধ্যে পড়ে গেল, পড়ার আগেই তুমি বলে দিলে কুলনাইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার দিকে তাকায় দেখো আমার কলিজা ভরে শুধু তুমি আছো, আর কারো জায়গা নাই। আল্লাহ বলতেছে বান্দা আমার ভক্তি নিয়া কেউ যদি জাহান্নামেও যায়, আমি জাহান্নামকেও জান্নাত বানায়া দিব। বান্দা বলতেছে এই জন্যই তো কইছে আলহামদুলিল্লাহ। তো এই মুহূর্তে আমরা যেখানে আছি এই মাহফিলকে দেখাশোনার জন্য দুনিয়ার কোনো র‍্যাব পুলিশ নাই, আল্লাহ পাক রহমতের ফেরেস্তা পাঠায় দিছে। যে মাহফিলে আল্লাহ রহমতের ফেরেস্তা দণ্ডায়মান থাকে, এই মাহফিলের দাম আছে না নাই? মাশাআল্লাহ, এই মাহফিলের যদি দাম থাকে, এই মাহফিলে যারা আসতে পেরেছে বসতে পেরেছে তাদের দাম আছে না নাই? সমস্ত দামি মানুষের সামনে আমি কিছু দামি আলোচনা করতে চাই, আল্লাহ যেন আমার তাওফিক দেয়। সবাই বলে আল্লাহুম্মা আমিন। অনেকেই অনেক আলোচনা শুনতে চাইছেন, কেউ বলেছেন হুজুর শুধু হাস আলোচনা করবেন, কেউ বলেছে কবরের আলোচনা করবেন, এক মুরব্বি কইল বাপ মার উপরে ওয়াজ করবেন, এক একজন এক এক আলোচনা শুনতে চায়। বক্তা এখন কোন দিকে যায়? এরপরেও সবার মনের আকর্ষণ যে আলোচনার উপরে, আল্লাহ যেন তেমন আলোচনা আমার জবানদে বের করে দেয়। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আসেন, আর ভূমিকা লম্বা নয়, এরকম আলোটা যদি চোখের দিকে থাকে ওয়াজের তো ভাই জান। আসেন, মানুষটার নাম হলো হযরতে জামবিদ রহমতুল্লাহ আলাই। খুব খেয়াল করে শোনা লাগবে, গরমের দিন বেশি লম্বা ওয়াজ হবে না। মানুষটার নাম কি? তার বাড়ি হলো খোরাসান, গ্রামের নামটা হলো খোরাসান, এখন শহর বলেন আর গ্রাম বলেন।
তিনার নিয়ত হলো মক্কা মদিনা যাওয়া। আমরা যারা আজকের মাহফিলে বসেছি, আমরা মক্কা মদিনায় যাওয়ার চাই, সাধ্যে যদি নাও থাকে, প্রত্যেকটা মুমিনের অন্তরে মক্কা মদিনা যাওয়ার বাসনা আছে না নাই? মক্কায় আছে আল্লাহর ঘর, আর মদিনায় আছে রাসূলের রওজা। আমার নবী বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা, কেউ যদি আমার রওজা মোবারক জিয়ারত করতে পারে, আল্লাহর নবী বলেছেন হাশরের ময়দানে ওই উম্মতের উপরে শাফাত করা আমার উপর ওয়াজিব হয়ে যাবে। এ হাদিস কিন্তু খালি ধনীদের পক্ষে পড়ছে, গরিবদের পক্ষে বলে নাই। এক জায়গায় ওয়াজ করতে গেলাম, এক গরিব কইল, হুজুর আমি তো কোনোদিন মদিনাও যাবার পারবো না, রাসূলের রওজাও জিয়ারত করা হবে না, তা আমার জন্যই তো এই হাদিস না। তা আল্লাহর নবীর বাণী হলো বিশ্ববাণী, জোরে কন কি বাণী, কোনো এক শ্রেণীর মানুষকে নিয়ে রাসূল কোনো কথা বলছেন? কিন্তু এই হাদিস দ্বারা কি বোঝা যায়? এর মধ্যে গরিবরা আছে কেমন করে? একটু খেয়াল করে শোনা লাগবে। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা, কেউ যদি আমার রওজা জিয়ারত করে, তার উপর শাফাত করা আমার উপর কিয়ামতের দিনে ওয়াজিব হয়ে যাবে। অনেক গরিবরা ভাবতেছে আমাদের ভাগ্য খারাপ, এরকম ভাবতেছে না যে আমি তো মদিনাও যাবারও পারবো না, রওজাও জিয়ারত হবে না, আমার শাফাতও হবে না। আল্লাহর নবী বলেছেন, মদিনায় যাওয়ার মতন অর্থ সম্বল যদি না থাকে, তার কলিজার ভিতরে যদি আল্লাহ রাসূলের প্রেম থাকে, আর তার আমলের মধ্যে যদি রাসূলের আদর্শ থাকে, আর সে যদি গরিব হয়ে যায়, পৃথিবীর যে প্রান্তে থাক না কেন, রাসূলের রওজাও যাবার না পারলেও স্বয়ং রাসূল তার কাছে হাজির হয়ে যাবে। এর উপরে আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, মান রাআনি হাক্কান ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, আল্লাহর নবী বলেছেন কেউ যদি স্বপ্নের ঘরে একবার আমার সোনার বরণ চেহারাটা দেখতে পায়, সে যেন আমার সত্যই দেখল, কারণ রাসূলের চেহারা শয়তান কোনোদিন ধারণ করতে পারে, শয়তান সব ধারণ করতে পারলেও আল্লাহর নবীর সুরতকে ধারণ করতে পারবে না। আল্লাহর নবী বলেছেন, মান রাআনি রাআনি হাক্কান ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কেউ যদি জীবনে একটাবার সোনার নবীকে দেখতে পায়, আল্লাহর নবী বলেন কাল হাশরের ময়দানের কঠিন মুসিবতের সময় আমি রাসূল তার হাতটা ধরে জান্নাত ঘরে পৌঁছায়া দিব। এই মুহূর্তে হাদিস শোনার পরে আল্লাহ রাসূলকে দেখার বাসনা কি আমাদের অন্তরে আছে না নাই? অন্তরে যদি রাসূল দেখার কামনা বাসনা থাকে ভাই, মৃত্যুর আগেই আল্লাহ রাসূলের সঙ্গে তার দিদার নসিব হবে। সুবহানাল্লাহ। কোন মানুষটির নাম হলো জাম্বি, জোরে কোন নাম তার কি? বাড়ি হলো খোরাসান, মক্কা মদিনায় যাওয়ার নিয়ত করছেন। খোরাসান থেকে মক্কা মদিনা হলো উত্তর দিকে, খুব খেয়াল করে শোনা লাগবে। খোরাসান থেকে মক্কা মদিনা কোন দিকে? সেই যুগে এলেপ্রেনও ছিল না, এরকম জাহাজও ছিল না, সবচাইতে দ্রুতগামী যানবাহনের নাম ছিল ঘোড়া। তিনি ঘোড়ার পিঠে চড়ছেন মক্কা মদিনার দিকে যাওয়ার নিয়তে। কিছু দূর ঘোড়া যাওয়ার পরে ঘোড়া মক্কা মদিনার দিকে আর যায় না, ঘোড়া দৌড়ায় পূর্ব দিকে। মক্কা মদিনার দিকে ঘোড়া না যায় যদি পূর্ব দিকে দৌড়ায়, আর এই মুহূর্তেও যদি ঘোড় সাওড়ি ঘোড়ার উপরে বসেই থাকে, ও কোনোদিন মক্কা মদিনা যাওয়ার পারবে? কেবলামুখী নামাজ পড়া লাগে, সেই নামাজ যদি কোনো মুসল্লি না পড়ে ভাই, আর যদি বলে আমার ঈমান পাকা আছে, ও কি আসলে জান্নাতের দিকে আছে না জাহান্নামের দিকে গেছে? হ্যাঁ, নামাজ না পড়ে জাহান্নাম, নামাজ পড়লি জান্নাত, এর উপরে হাদিস আছে না নাই? আসসালাতু মিফতাহুল জান্না, নামাজ হচ্ছে বেহেস্তের চাবি। জোরে কন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জাম্বিত ঘোড়ার পিঠে চড়ে ঘোড়ার লাগাম টেনে বলতেছে, ঘোড়ার তোর পিঠে চড়ে কোনোদিন কত জায়গায় গেলাম, কোনোদিন তুই অবাধ্য হলি না, আজকে যাব পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মক্কা আর মদিনা। এ ঘোড়া তুই অবাধ্য হোস না, বরং মক্কা মদিনার দিকে রাস্তা নে। ঘোড়ার লাগাম টেনে ঘোড়ার কাছে ওয়াজ করতেছে। এবার লাগাম ঢিল দিয়া দেখে ঘোড়াটা আবার হয়ে গেল, এ ঘোড়ার কাছে ওয়াজ করে কোনো লাভ? আজকে আমরা অনেকেই বলি যে ওয়াজ শুনে তো মানুষের পরিবর্তন হচ্ছে না, আমাদের মতো বক্তাদেরকে অনেকে দোষ দেয় যে শুধু ওয়াজ শুনে কাম হবে না, হুজুর সারা রাত ওয়াজ শোনার পরেও মসজিদে মুসল্লি বাড়ে না বরং কমে যায়, এরকম দেখা যাচ্ছে না উল্টা দেখা যাচ্ছে? ওয়াজ শোনার পরে মুসল্লি বাড়তেছে না কমতেছে? এ জোরে কোন বাড়তেছে না কমতেছে কথা বলেন, বাড়তেছে না কমতেছে? কেউ বলতেছে, কেউ বলতেছে না, বাড়তেছে? এখানে যারা ওয়াজ শুনতে আইছি ফজরের নামাজ পড়ার নিয়ত আছে তো? অনেকে কয় রাত ১২টার পর যদি ওয়াজ শোনে তাহলে ফজরটা কাঁচা হয়ে যায়, যে বক্তার ওয়াজ শুনে মানুষ নামাজি না হয়ে বেনামাজি হয় ওই বক্তার বাঁচার কোনো বুদ্ধি নাই। এই জন্য আল্লাহর কাছে আরাধনা করি, শুধু ওয়াজ শোনা নয়, ওয়াজ শোনার পরে ঘোড়ার পিঠ থেকে নামলে টেনে মক্কা মদিনার দিকে নিয়ে যাব। মাটিতে নামার পরে যখন ঘোড়ার লাগাম টানা শুরু করছে সঙ্গে সঙ্গে ঘোড়া শুয়ে পড়ছে, ঘোড়া কি করছে? দাঁড়ানো ঘোড়াকে লাগাম টেনে দুই ধাপ সামনে নেওয়া যায়, কিন্তু যে ঘোড়া শুইয়া পড়ে তার লাগাম টাই না কোনো লাভ। আল্লাহর আলী জাম্বির চিন্তায় পড়ে গেলেন, এ ঘোড়ার পিঠে চড়ে মক্কা মদিনায় যাব, ঘোড়া আমারে নিয়ে যাবে না, ঘোড়ার লাগাম ধরে টানলাম ঘোড়া আমার সঙ্গে যাবে না। এ ঘোড়ার মহব্বত যদি কলিজার মধ্যে থাকে তাহলে আমিও মক্কা মদিনায় যেতে পারবো না। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, রে দুনিয়ার মানুষ, দুনিয়ার সম্পদার সন্তান হলো তোমাদের বিপদের কারণ। এ ঘোষণা কার? ঘোড়া একটা সম্পদের মধ্যে না? আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যত সম্পদ আল্লাহ দুনিয়াতে দিছে তার মধ্যে একটা উত্তম সম্পদ হলো ঘোড়া। আজকে ঘোড়ার যুগ অবশ্য আমাদের এলাকায় নাই, কিন্তু এক সময় খুব ছিল, আমাদের কাহলু বগড়াই ছিল টমটম গাড়ি, ঘোড়ার পিঠে চড়ে মানুষ মাল সামান এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাইতো, ঘোড়াতেই চড়ে মানুষ বহু জায়গায় ঘোরাঘুরি করতো, ঠিক কিনা বলেন ভাই? আজকে অবশ্য ঘোড়ার খুব একটা চাল চলন নাই। আল্লাহর আলী জাম্বিদ ঘোড়ার মহব্বত কলিজার মধ্যে থেকে বের করে দিয়া পায়ে হেঁটে হেঁটে ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু মক্কা মদিনার দিকে চেহারা ফিরাইয়া হেঁটে হেঁটে রওনা দিলেন। মনে মনে চিন্তা করলেন, ঘোড়ার পিঠেও হবে না, ঘোড়ার লাগাম টানলেও যাবে না, এখন পায়ে হেঁটে ছাড়া মক্কা মদিনায় যাওয়ার কোনো বুদ্ধি? ইলা জিহাতিল কাবা ওয়া মদিনা, জাম্বিদ রহমতুল্লাহ আলাই মক্কা মদিনার দিকে মুখটা ঘুরে যখন হেঁটে হেঁটে যাওয়া শুরু করেছে, পিছন দিকে ঘোড়াকে দেখানোর আর কোনো সুযোগ নাই। কিছু দূর যখন জাম্বিদ যায় এমন সময় শোয়া ঘোড়াটার শুয়ে থাকলো না, ওই ঘোড়াটা দাঁড়িয়ে গেল। ঘোড়াটা শুধু দাঁড়িয়ে থাকলো না, এক দৌড়ে গিয়া জাম্বিদের পিছনের কাপড় কামড়ে ধরেছে। ছয়টা মানুষের দেহে যে শক্তি থাকে তার চাইতে বেশি শক্তি হলো ঘোড়ার দেহে। জাম্বিদ পায়ে হেঁটে হেঁটে মক্কা মদিনার দিকে যাবার চায়, কিন্তু ঘোড়া পিছনের কাপড় কামড়ে ধরে টেনে টেনে পূর্ব দিকে নিয়ে যায়। আল্লাহর বান্দা জাম্বিদ বিপদে পড়ে গেছে, যে ঘোড়ার পিঠে চড়ে মক্কা মদিনায় যাব, ঘোড়া নিয়ে যাবে না, ঘোড়ার লাগাম ধরে টানলাম ঘোড়া আমার সঙ্গে যাবে না, আমি একা একা যাবার চাই তাও ঘোড়া যাবার দিবে না। এই ঘোড়ার মধ্যে শয়তান ঢুকছে, জোরে কোন কি ঢুকছে? দুই চোখ দিয়া দেখলে ঘোড়ার চরিত্র ভালো না খারাপ? আমাদের চোখ শুধু দুইটা না একটা আছে, কি বলতেছেন ভাই? আমরা কিন্তু দুই চোখের দেখাটাই মনে করি দেখা, আর বুঝি দেখা নাই। আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমার আল্লাহ তাআলা মুমিনদের কেমন একটা চক্ষু দিয়েছেন, যেই চক্ষু দিয়া দেখতে সূর্যের আলো লাগবে না, যেই চক্ষু দিয়া দেখতে চন্দ্রের আলোর দরকার পড়বে না, যেই চক্ষু দিয়া দেখতে এরকম লাইটের আলোর দরকার নাই, ইয়ানজুরু বিনুরিল্লাহ, এই চক্ষুটা দেখে শুধু আল্লাহর নূর দিয়া। জোরে সোরে কোন সুবহানাল্লাহ! প্রত্যেকটা মুমিনদের এমন একটা চোখ আছে, কিন্তু আমাদের সেই চোখের খবর আছে? দুনিয়ার এই শরীয়তের দুই চোখ একটুখানি দুর্বল হয়ে গেলে আমরা ডাক্তারের কাছে যাই, জোরে কোন কার কাছে যাই? ডাক্তারকে বলি যে আমি খুব একটা দেখতে পাচ্ছি না। ডাক্তার সাহেব বলতেছে বয়স কত? কয় এরকম 40 পার হয়েছে। কয় তোমার এই 40-এর ঘোর লাগছে, একটু ওষুধ বড়ি খাও, যদি খুব বেশি বিপদ হয় তাহলে একটা ছানি অপারেশন করা লাগবে। দুনিয়ার চক্ষু দিয়া কম দেখলে আমরা ডাক্তারের কাছে যাই, কিন্তু ভিতরের চোখের খবর যদি মুসলমানের কাছে না থাকে, ভাই আপনারা বলেন এ চোখের ডাক্তার আছে না নাই? কিন্তু সে ডাক্তারের কাছে গেছি কোনোদিন? আমার আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, যারা আমি আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছ, তোমাদের ভিতরে যদি আল্লাহর ভয় চিরস্থায়ী ভাবে রাখতে চাও তাহলে আল্লাহওয়ালাদের সাথী হও। এ ঘোষণা কার? আল্লাহর ওলি জাম্বি চিন্তায় পড়ে গেলেন, আমি ঘোড়ার পিঠে চড়ে মক্কা মদিনায় যাব, ঘোড়া নিয়ে যাবে না, আমি ঘোড়ার লাগাম ধরে টানলাম, ঘোড়া আমার সঙ্গে যাবে না, আমি পায়ে হেঁটে হেঁটে আল্লাহর ঘর নবী রওজা জিয়ারত করতে চাই, এ ঘোড়া আমাকে যাবার দিবে না, এ ঘোড়ার ভিতরে শয়তান ঢুকেছে। দুই চোখ দিয়া দেখলে তো তাই মনে হয়, কিন্তু আল্লাহর ওলি জাম্বিত এবার দুই চোখের দেখা বন্ধ করে দিয়া অন্তরের চক্ষু দিয়া তাকায় দেখেন ঘোড়া যে সমস্ত কাজকাম করতেছে এগুলো ঘোড়ার ইচ্ছাই নয়, সব ঘোড়ার মালিকের ইচ্ছায়। ঘোড়ার মালিককে? জাম্বিদের মালিককে? আমরা অনেকেই বলি এ বাড়ির মালিক হলো তালুকদার সাহেব, এরকম বলি না? কিন্তু ওই ঘরের মালিক হলো আল্লাহ। ওইদিকে যে বিল্ডিং দেখতেছেন ওটার মালিক তালুকদার, আর এইটার মালিক হলো আল্লাহ, এরকম বলি কি বলি না? এই দোকান কার? কয় এইটা হলো চৌধুরী সাহেবের। এই এ সাইটে এটা কার? কয় এগুলো হলো তালুকদারের। তো আল্লাহর ও ওই যে মসজিদ। আমরা কিন্তু সবকিছু যে আল্লাহ মালিক এ বিশ্বাস অনেক সময় কলিজার মধ্যে রাখতে পারি না, জোরে কোন ঠিক কি না? ঘোড়ার মালিক কে? জাম্বিদের মালিক কে? এবার আল্লাহর ওলি জাম্বিত অন্তরের চক্ষু দিয়া তাকায় দেখেন ঘোড়া যে সমস্ত কাজকাম করতেছে এগুলো ঘোড়ার ইচ্ছাই করতেছে না, ঘোড়ার মালিকের ইচ্ছাই করতেছে। জাম্বিত যাবার চাই মক্কা মদিনায়, কিন্তু ঘোড়া মক্কা মদিনার দিকে যাবে না, ঘোড়া তো আল্লাহর ইচ্ছাই চলতেছে। দেখি ঘোড়া কোথায় যায়। আল্লাহর বান্দা জাম্বিত এবার ঘোড়ার পিঠে চললেন, একটা দেশের সীমানা এসে ঘোড়া ব্রেক করেছে, সেই যুগে অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে কয়টা সৈন্য? আপনাদের ভিতরে আছে না নাই একটু দেহতত্ত্ব খুব খেয়াল করে শোনা লাগবে। গিয়াছিলাম ভবের বাজারে ছয় চোরাতে চুরি কইরা আল্লাহ ধরলো আমারে। প্রত্যেকটা মানুষের ভিতরে এ ছয়টা চোর কিন্তু আছে রে ভাই। একটার নাম হলো কাম, জোরে কর নাম কি? আর একটা হলো ক্রোধ, আর একটা হলো লোভ, আর একটা হলো মদ, আর একটা হলো মাসস, আর একটা হলো হিংসা ঘৃণা। এগুলো আমাদের ভিতরে আছে না নাই? এই ছয়টা জিনিস ভিতরে থাকার কারণে অনেক সময় মানবীয়তা আমাদের কাছ থেকে দুরুভিত হয়ে পশুত্ব আমাদের উপরে চেপে বসে, জয় কন ঠিক কি না? একবার আল্লাহর ওলি বাইজিদ বোস্তামীকে তার মুরিদেরা জিজ্ঞাসা করলো, হুজুর কোনো বাড়িতে যদি কুকুর থাকে ওই বাড়িতে তো আল্লাহ রহমতের ফেরেশতা আসে না? বাইজিদ বোস্তামী বললেন, শুধু কুকুর থাকলে আসে না এ কথা কে কইছে? কয় আল্লাহর নবীর হাদিস আছে। আল্লাহর ওলি বাইজিদ বললেন, রে আমার মুরিদেরা তোমরা শুনলে আশ্চর্য হবে, কুকুরের ভিতরে তিনটা খারাপ জিনিস থাকার কারণে কুকুর বাড়িতে থাকলে রহমতের ফেরেশতা আসে না। কোনো মানুষের ভিতরে ওই তিনটা খারাপ গুণ যদি থাকে ওই মানুষটা কুকুরের পর্যায়ে পৌঁছে যায়। মুরিদরা জিজ্ঞাসা করলো, হুজুর কুকুরের মধ্যে খারাপ তিনটা কি গুণ আমরা জানতে চাই? আল্লাহর ওলি বাইজিদ বললেন, কুকুরের এক নম্বর খারাপ গুণ হলো কুকুরের হিংসা বেশি, জোরে কন কি বেশি? একটা সবল কুকুর যদি গোটা গরু মরা নিয়ে থাকে, পাশি যদি একটা দুর্বল কুকুর হাড্ডি চাটে, বলেন ওই সবল কুকুর কি গরুর কাছে থাকবে না দুর্বল ধরবে? কারণ কোন সময় সবল কুকুর চাবে না যে দুর্বল কুকুর আমার কাছে কিছু খাক। এরকম চরিত্র যদি মানুষের ভিতরে থাকে, কোটি কোটি টাকা হওয়ার পরেও আবার গরিবদের জিনিসগুলো শোষণ করে খায়, দুর্নীতি করে খায়, এদের ভিতরে কুকুরের মতন লোভ আছে না নাই? জোরে কান আছে না নাই? কুকুরের মতন হিংসা আছে না নাই? কুকুরের আর একটা বদ স্বভাব হলো কুকুর নাপাক থাকে। জোরে কান কি থাকে? কুকুর কোনোদিন পেশাব করে পানি লেয়? ও কোনোদিন কুলুপ ব্যবহার করে? আজকে আমাদের ভিতরে এরকম যদি খারাপ গুণ থাকে, পেশাব করতেছে পানি উলাই না, কুলুপও ব্যবহার করে না, এরকম আছে না নাই? ওর ভিতরে কুকুরের মতন বদ স্বভাব ঢুকছে। আল্লাহর ওলি বাইজিদ বলেন এই তিনটা স্বভাবীয় মানুষ যদি কোনো বাড়িতে থাকে, সে বাড়িতেও রহমত বরকত আসে না। বাজান একটু খেয়াল করে শোনা লাগবে। তাকায় দেখে দেশের সীমানায় ছয়টা সৈন্য দাঁড়ায় আছে। আল্লাহর ওলি জাম্বিত চমকে গেলেন, কারণ এ দেশে যদি আমার ঘোড়া যায় আর সৈন্যগুলো ধরে যদি আমারে বলে তোমার পাসপোর্ট কোথায়, ভিসা কোথায়? মক্কা মদিনায় যাওয়ার কোনো ভিসা আজ থেকে 40 বছর আগে মুসলমানের লাগতো না, বর্তমানে সৌদি আরব মদিনায় যাতেও ভিসা লাগে। জোরে কন ঠিক কিনা? গোটা পৃথিবীর মুসলমানেরা আজ থেকে 40 বছর আগে মক্কা মদিনায় যদি যাইতো কোনো পাসপোর্ট ভিসার দরকার হতো না, কিন্তু বর্তমানে পাসপোর্ট ভিসার দরকার হয়। আল্লাহর ওলি জাম্বিত মনে মনে চিন্তা করলেন, আমি মক্কা মদিনায় যাওয়ার নিয়তে বের হয়েছিলাম, আমার কাছে কোনো পাসপোর্ট ভিসা নাই, কিন্তু এই দেশ তো আমি চিনি না। দেশের সীমানায় যখন আমার ঘোড়াইছে আর ছয়টা সৈন্য যখন দাঁড়ায় আছে, নিশ্চয় আমার কাছে পাসপোর্ট আর ভিসা যাচাই করতে চাবে। আমার কাছে তো কোনো পাসপোর্ট ভিসা নাই। ভিসা ছাড়া, পাসপোর্ট ছাড়া কেউ যদি বাংলাদেশ থেকে ভারতে যায়, ও কাস্টোরি হবে কি হবে না? আপনারা কোনোদিন ভারতে গেছেন? ভারতে যাইতে গেলে ভিসা পাসপোর্টের দরকার আছে না নাই? দেখবেন বর্ডার এলাকায় বিএসএফও আছে, বিডিআরও আছে। আমি একবার ওই জয়পুরহাটের শেষ সীমানায় দোগড় ক্যাম্পে ওয়াজ করতে গেলাম, তো বিডিআরে বললাম আমি একটু ভারতে যাওয়ার চাই, বলে যতই হুজুর হন পাসপোর্ট ভিসা ছাড়া যাইতে পারবেন না। এক দেশ থেকে আর এক দেশে যাইতে যেমন পাসপোর্ট ভিসার দরকার হয়, আল্লাহর নবী বলেছেন রে আমার উম্মত উম্মত ইনিরা শোনো, দুনিয়া থেকে যখন তোমরা আখেরাতের জগতে আসতে চাবে তখন তোমাদেরও পাসপোর্ট ভিসা রাখতে হবে। এক দেশ থেকে আর এক দেশে যাইতে যদি পাসপোর্ট আর ভিসা লাগে, এই দুনিয়া থেকে আখেরাতে যাইতে পাসপোর্ট ভিসার দরকার আছে না নাই? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ পাসপোর্ট ভিসা কি আমরা জানতে চাই। আল্লাহর নবী বললেন ইমানের ভিসা নিয়া, নেক আমলের পাসপোর্ট নিয়া কেউ যদি দুনিয়া ছাড়তে পারে, তার জন্য অন্ধকার কবর নয়, তার জন্য মিজান হাসর পুল সিরাত নয়, অফুতিহাত আবওয়াবুহা ওয়াকালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আমার আল্লাহ তাআলা দুনিয়া থেকে সরাসরি জান্নাতের দরজা খুলে দিবে। আমরা বাংলাদেশ থেকে ভারতে গেলে পাসপোর্ট ভিসা ঠিকই করি, কিন্তু এই দেশ ছেড়ে আখেরাতের দেশে যাইতে গেলে পাসপোর্ট ভিসার দরকার আছে না নাই? কোনোদিন কি যাচাই করে দেখছেন? হয়তো ভাবতেছেন ওইখানে আবার দেখবে কেডা। সেই দিনের সে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে টিকিট কাটায় আছে যার, পাড়া পারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর। হাসরের ময়দানে খ্রিস্টান থাকবে, ইহুদি থাকবে, হিন্দু থাকবে, সবার কাছে ইমানের পাসপোর্ট ভিসা থাকবে। একমাত্র মুসলমান মুমিন যারা তাদের কাছে ইমানের পাসপোর্ট নেকামলের ভিসা থাকবে, আর সে হাসরের ময়দানে নেকামলের ভিসা আর ইমানের পাসপোর্ট যারা দেখাতে পারবে, আমার আল্লাহ তাদের সবাইরই জান্নাত দিয়া দিবে। আল্লাহর ওলি জাম্বির চমকে গেলেন, সৈন্যগুলোকে দেখে যদি আমারা এসে ধরে আগেই সারেন্ডার, আগেই দুই হাত তুলে কি, ও বাবা সৈন্যরা আমার ইচ্ছাই কিন্তু আমি দেশের সীমানায় আসি নাই, তোমরা আমার সঙ্গে বেয়াদবি করো না, আমার কাছে কোনো পাসপোর্টও নাই, ভিসাও নাই। সৈন্যগুলো বলতেছে ঘোড়ার রং তো ঠিকই দেখা যায়, আপনার নাম যদি জাম্বিদ হয় আর আপনার বাড়ি যদি খোরাসান হয়, এ দেশের নাম হলো রোম দেশ। এ দেশের নাম কি? এ দেশের বাদশাহ বলেছে রে সৈন্যরা দেশের সীমানায় যাও, লাল ঘোড়ার পিঠে চড়া কোনো মানুষকে যদি আসতে দেখো তাহলে জিজ্ঞাস করবে নাম যদি জাম্বিদ হয় আর বাড়ি যদি খোরাসান হয়, সাদর সম্ভাষণ জানায় আমার দরবারে হাজির করে দিবে। সুবহানাল্লাহ। কোন আল্লাহর ওলি জাম্বিদ চমকে গেলেন যে দেশ আমি চিনি না, এই দেশের বাদশাহ কেমনে জানলো আমার নাম জাম্বিদ, আমার বাড়ি খোরাসান, নিশ্চয় বাদশাহ হলো কামিল মানুষ। কি মানুষ? বাদশাহরাও কি কামিল হয় বর্তমানে? কি বোঝা যায় বাদশাহরা? কিন্তু বাদশাহরাও যে কামিল হয়, একবার এক ফকির সারাদিন ভিক্ষা করে দুই সার চাল নিয়ে বইয়ের কাছে আইছে, জোরে খন কার কাছে, বউ বলতেছে সারা জীবন ভিক্ষা করলে তোমার কষ্ট খুন্ডাবে না। স্বামী বলে তাহলে কি আমার চুরি করতে কোষ? বলে চুরি টুরি না। মোগল সম্রাট শাহজাহানের নাম শুনছো? বলে হ্যাঁ। একবার তার দরজায় যাও, নিজের অভাবের কথা চোখের পানি নিয়ে কেঁদে কেঁদে কও, তোমার এমন ভিক্ষা দেওয়া দিবে আর জীবনেও ভিক্ষা করা লাগবে না। ফকির বলতেছে ফকুন্ডুরি তোর তো বুদ্ধি আছে। পরের দিন সকালবেলায় ঠিকমতো একটু কাপড় চোপড় ফকিরের যা আছে এইটা পরে মোগল সম্রাট শাহজাহানের রাজদরবারের দরজায় যায়, দেখে একটা দারোয়ান লাঠি নিয়ে দাঁড়ায় আছে। ফকির মনে মনে চিন্তা করে জীবনে কত দরজায় গেলাম, এরকম লাঠিওয়ালা মানুষ তো দেখি নাই, আজকে লাঠিওয়ালা মানুষ কেন? দরজার দিকে যখন ফকির যাবার চায় দারোয়ান লাঠি তুলছে, এই ফকির এদিকে আসতেছো কেন? ফকির বলে আমি একটু ভিতরে যাবার চাই, বাদশাহ নামদারের সঙ্গে দেখা করবো আমি। দারোয়ান বলতেছে না, এ দরজা দিয়া যারা যায় একমাত্র বাদশাহ শাহজাহানের খাস মেহমান উজির নাজির মন্ত্রী যারা তারাই ঢুকতে পারে, অন্য কারো ঢোকার কোনো বুদ্ধি নাই। বঙ্গভবনে কোনো ফকির ঢুকতে পারে ভাই? গণভবনে, সংসদ ভবনে ওদের কি মন চায় না? কিন্তু বাংলাদেশে ঢোকার কোনো পারমিশন নাই। দারোয়ান বলতেছে ওই ফকির ওই দিকে নঙ্গরখানা আছে, রুটি তৈরি হচ্ছে, হালুয়া তৈরি হচ্ছে, তুমি সেই দিকে যাও। ফকির বলে না আমার বউ কইছে, আজকে আমি বাদশাহ নামদারের সঙ্গে দেখা করবার চাই। দারোয়ান বলতেছে আমার দিকে তাকাও আর আমার লাঠি দেখো, সাহস যদি কুলাই তাহলে সামনে আসো। ফকির মনে মনে চিন্তা করে এ দারোয়ানের সঙ্গে শক্তি দিয়া পারা যাবে না, একটা কৌশল করা লাগবে। কি করা লাগবে? কৌশল, কৌশল। মনে মনে চিন্তা করে এর সঙ্গে শক্তিতেও পারবো না, এর হাতেও যখন লাঠি আছে, এক দৌড়ে গিয়া দারোয়ানের দুইটা পা খপ করে ধরে চোখের পানি ছাইড়া দিয়া বলে ফকির ভাই তুমিও যা আমিও তাই। জোরে কান সুবহানাল্লাহ। কিছুক্ষণ আগেই দারোয়ানের মোশান ছিল কেমন, এখনই বলতেছ ও ফকির ভাই তুমিও যা আমিও তাই, তুমি ভিক্ষা করে খাও আর আমি দরজা পাহারা দিয়ে খাই, তোমার আর আমার মধ্যে কোনো তফাত নাই। ফকির বলতেছে তাহলে আমি একটু ভিতরে ঢুকতে চাই। দারোয়ান বলতেছে ফকির ভাই এই দরজা যদি তোমার জন্য আমি খুলে দেই, আরো ১৬টা দরজা আছে, প্রত্যেকটা দরজায় একটা করে দারোয়ান লাঠি নিয়ে দাঁড়ায় আছে, আমি দরজা খুলে দিলি তুমি বাদশার কাছে যাবার পারবে না। ফকির বলতেছে দারোয়ান ভাই তুমি শুধু দরজা খুলে দাও, পরের দরজার দারোয়ান দরজা খুলবে কি খুলবে না সেইটা আমার ব্যাপার। দারোয়ান ঠাট্টার স্থলে দরজা খুলে দিছে, পরের দরজার দারোয়ানের পিটন খাইয়া এমনি বের হয়ে আসবে, ঠাট্টা করে খুলে দিতে যা। ফকির ভিতরে ঢুইকা দেখে ১০০ গজ দূরে আর একটা দরজায় দারোয়ান লাঠি নিয়ে দাঁড়ায় আস। ফকির যখন দরজার কাছে যায় এমন সময় দারোয়ান লাঠি তুলে বলতেছে এই ফকির তুমি ঢুকলা কেমনে? দারোয়ান কি বলতেছে খেয়াল করে শুনতেছেন? এই ফকির তুমি ঢুকলা কেমনে? ফকির বলতেছে ও দারোয়ান ভাই প্রথম দরজার দারোয়ান আমার পরিচয় পাইয়া কাঁপতে কাঁপতে দরজা খুলে দিছে, তুমি এখন দরজা খুলবে না আমার পরিচয় শুনবা? দারোয়ান মনে মনে চিন্তা করে, এ বেটার যদি পরিচয় না থাকতো প্রথম দরজার দারোয়ান তো দরজা খুলতো না, ও যখন খুইলা দিছে আমি খামাকা পরিচয় শুনতে গিয়ে আমার চাকরি নষ্ট করব না। শিশিম ফাঁক, শিশিম ফাঁক বোঝেন, দারোয়ান দরজা খুলে দিছে, মনে মনে চিন্তা করে আর যদি পরিচয় না থাকতো প্রথম দরজার দারোয়ান তো খুলতো না, ও বেটা যখন খুইলা দিছে খামাখা আমি আটকে রেখে আমার চাকরি আমি নষ্ট করব না। সাইজে ফকির হতে পারে, বেটা মনে হয় আসলে ফকির না। একই কায়দায় সমস্ত দরজা খুলে ফকির রাজ দরবারের মধ্যে ঢুকে গেছে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, রে দুনিয়ার মুমিন মুসলমানেরা, মরণের দরজায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে সঠিক পরিচয় দিয়া কেউ যদি দরজা খুলতে পারো, কবর বলো, হাসর বলো, মিজান বলো, পুল সিরাত বলো, আর কোনো দরজায় তোমাকে আটকানো হবে না, সরাসরি আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিবে। ফকির রাজ দরবারের মধ্যে ঢুকছে, জীবনে ফকির কোনোদিন ঢুকছে? আজকে ঢুকে ও তো আর কাউরে চিনে না, সরাসরি প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলতেছে, এই মিয়া, প্রধানমন্ত্রী চুমকে উঠছে, আরে আমারে তো সবাই মান্যবর উজির আজম বলে জানে, এ বেটা আমারই কই, এই মিয়া, এই বাদশার সাজানরে দেখছো? প্রধানমন্ত্রী কয়, বাদশার নাম তো কেউ ধরে না, আমরা যারা মন্ত্রী আছি সবাই বলি উজিরা, সবাই জাহাপনা বলি, সম্রাট বলে ডাকি, আর এ বেটা কয় বাদশার সাজানরে দেখছো? এতগুলো দরজা পাড়ি দিয়া যখন ভিতরে ঢুকছে, এর সাইজ বেসাইজ হতে পারে কিন্তু বেটা আসলে ফকির টকির না। জোড়হাত করে বলতেছ, বাবাজি, বাদশা নামদার সিংহাসনে বসেছিল, এখন আর সিংহাসনে নাই, ওই যে ছোট্ট ঘর দেখতেছ ওই ঘরের মধ্যে বাদশা নামদার ঢুকছে। ফকির এবার ঘরের কাছে চাইয়ে দেখি ঘরের দরজাখানা বন্ধ, একটা জানালা খোলা আছে, ওই জানালার পাল্লা দিয়া ভিতরে তাকায় দেখে গোটা ঘরে একজন মানুষ আর কোনো মানুষ নাই, দুইখানা হাত তুলে কাঁদতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির, তোমার দরবারে আমি ফকির বলে দু চোখ দিয়া দরদর করে পানি ছাড়তেছে। ফকির মনে মনে চিন্তা করে, এতদিন ভিক্ষা করলাম এরকম কাউরে তো কাঁদতে দেখি নাই, আজকে যার কাছে ভিক্ষা বেশি পাওয়ার আশায় আইলাম, সেই বেটা যখন এইভাবে কাঁদতেছে আমি তো আর কি ফকির, এই বেটা হলো আমার চাইতেও বড় ফকির, এই বেটা হলো আমার চাইতেও, আমি তো কোনোদিন কারো কাছে ভিক্ষা চাইতে কান্দি না, ও যে হারে কাঁদতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির, আমি ফকির। ফকির তাড়াতাড়ি চলে যায়, দারোয়ান সামনে দরজার ধরে বলতেছে, বাবাজি বাদশাহ নামদারের সঙ্গে কি দেখা হয়েছে? ফকির রাগ করে বলে, এই দারোয়ানের বাচ্চা দারোয়ান, খালি দরজা পাহারা দিয়ে খাস, ভিতরের খবর জানিস না, তোরা যারে বাদশাহ বাদশাহ বলে পূজা করতেছিস, আমি নিজের চোখে দেখলাম বেটা ফকির হইয়া কাঁদতেছে। দারোয়ান খুশি হবে না রাগ করবে? কারণ দারোয়ানগুলো হলো বাদশার চামচা, জোরে কোন কার চামচা, চামচা বুঝেন না, প্রত্যেকটি মুসলমান আল্লাহর চামচা হবে, জোরে কোন কার চামচা হবে, কোন মানুষের চামচা হওয়ার সুযোগ মুসলমানের আছে ভাই? কিন্তু বর্তমানে চামচাগিরি আছে না নাই? হ্যাঁ, চামচাগিরি মানুষের করা জায়েজ নাই, চামচাগিরি যদি করতে হয় কার করতে হবে? গোলামি যদি করতে হয় কার করতে হবে? দাসত্ব যদি করতে হয় কার করতে হবে? ফকির রাগ করে কয়, এই দারোয়ানের বাচ্চা দারোয়ান, খালি দরজা পাহারা দিয়ে খাস, ভিতরের খবর জানিস? তোরা যাকে বাদশাহ বাদশাহ বলে পূজা করতেছিস, আমি নিজের চোখে দেখলাম বেটা ফকির হইয়া কাঁদতেছে। দারোয়ান একটা না সতেরোটা, প্রত্যেকটা দরজায় দারোয়ান আছে না নাই? এক দারোয়ানরে যখন এরকম কইছে সমস্ত দারোয়ানকে ডাকতে চায়, দরজা পাহারা দিয়া লাভ নাই, ভিতরে মৌলবাদী ঢুকছে। আজকে যারা কোরআনের কথা কয়, আজকে যারা আল্লাহর কথা কয়, অনেককেই তাকে অনেকভাবে উপাধি দিচ্ছে, কথা ঠিক কিনা বলেন ভাই, আমার কথা কি বুঝতেছেন? আজকে যারা কোরআনের কথা কয়, আল্লাহর কথা কয়, গোটা বিশ্বের দিকে তাকায় দেখেন অনেক জায়গায় তাদের ডিগ্রি হয়েছে জঙ্গি, জোরে কর নাম কি হয়েছে? জঙ্গি, জঙ্গি। সমস্ত দারোয়ানকে ডাকতে চায়, আর দরজা পাহারা দিয়া লাভ নাই, ভিতরে মৌলবাদী ঢুকছে, সমস্ত দারোয়ান আইছে, কি করছে লোকটা? ওই আমরা তারে বাদশা কই, এই বেটা তারে ফকির বলতেছে। সমস্ত দারওয়ান মিলে কেউ ফকির কে সর মারে, কেউ লাত্তি মারে, ফকির চিল্লায় কয় যতই মার মারো না কেন, নিজের চোখে দেখা জিনিস মিথ্যা বলা যাবে। এমন সময় বাদশা শাহজাহান আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে দরজার দিকে তাকায়ে দেখে সমস্ত দারোয়ান এক দরজার সামনে কারে যেন মারতেছে। সম্রাট শাহজাহান চিল্লায় বলে, এই দারোয়ান কারে মারতেছো, কেন মারতেছো জানতে চাই। দারোয়ান গুলো বলে, জাহাঁপনা আমরা শুধু মারতেছি, আপনি শুনলে তো মারিই ফেলবেন। সম্রাট শাহজাহান বলে, কি অপরাধ করছে লোকটা। দারোয়ানদের মধ্যে একজন কয়, জাহাঁপনা এই লোকটা কয় আপনি নাকি বাদশা নাই, ফকির হইয়া কাঁদতেছেন। বাদশা শাহজাহান দৌড়ে এসে ফকিরের টুকি চাইপা ধরে বলে, এই মিয়া জানো না আমি মোগল সম্রাট শাহজাহান। ফকির বলতেছে, জানতাম মানে জানতাম, বুঝতেছেন না। বর্তমান ভবিষ্যৎ আর অতীত, ফকির বলতেছে আমি জানতাম। বাদশা শাহজাহান বলে, জানতাম কি আমি বাদশা, তুমি জানো না। বলে, তো আমি জানতাম, কিন্তু ঘরের জানলার কাছে গিয়েই যে ঘুমুর ফাঁস হয়ে গেল, আমি নিজের চোখে দেখছি আপনি দুই হাত তুলে ফকির ফকির বলে কাঁদতেছেন। বাদশা নামদার চোখের পানি বের করে বলে, এ দারোয়ানেরা, এ ফকির যা বলেছে সত্যই বলেছে। আসরের নামাজ পড়ার পর আমি যখন আমার আল্লাহর কাছে দুই হাত তুলে কাঁদতেছি ফকির ফকির বলে, তখন হয়তো ফকির আমারে দেখছে। ফকির চিল্লায় কয়, ও বাদশা নামদার, তাহলে আপনি বাদশা নন, আপনি ছাড়াও একজন বাদশা আছে। আমি যদি ভিক্ষা চাই তাহলে আর দুনিয়ার কোনো নকল বাদশার কাছে নয়, আসল বাদশার কাছে আমি ভিক্ষা চাইব। প্রত্যেকটা নামাজের ভিতরে, প্রত্যেকটা রাকাতের ভিতরে যখন সূরা ফাতিহা আমরা পড়ি, তখন আমরা সবাই বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইবাদত করি কার, সাহায্য চাইব কার কাছে? আসলে কি আমরা নামাজের পরে এ কথা মনে রাখতে পারি? ভাই, ওয়াদা খিলাফ করা হলো নেফাকি, আমরা মোনাফিকি করতে চাই না। সাহায্য যদি চাইতে হয় তাহলে আল্লাহর কাছে চাইতে হবে। মুঘল সম্রাট শাহজাহান যদি আমার আল্লাহরে বাদশা বানায়া নিজে যদি ফকির হইয়া কাঁদতে পারেন, এখন আমি শুনতে চাই কামেল বাদশা আছে না নাই। আল্লাহর ওলি জাম্বি চিন্তায় পড়ে গেলেন, আমার নাম জাম্বিত, আমার বাড়ি খোরাসান, রোমের বাদশা যদি তার সৈন্যদেরকে এমন কথা বলতে পারে তাহলে নিশ্চয় বাদশা হলো কামেল মানুষ, আমি এই বাদশার কাছে যাবই যাব। ছয়টা সৈন্য সাদর সম্ভাষণ জানাইয়া রোমের বাদশার রাজদরবারে যখন জাম্বিতকে পৌঁছায় দেয়, রাজদরবারের দরজা খুলে আল্লাহর ওলি জাম্বিত ভিতরে ঢুইকা দেখে রাজ সিংহাসনের মধ্যে একজন মানুষ বসে আছে, তার চেহারার মধ্যে মুসলমানের কোনো চিহ্ন নাই, তার পরনে যে পোশাক আছে এই পোশাকের ভিতরে ইসলামের কোনো গন্ধ নাই। আল্লাহর ওলি জাম্বিত চমকে গেলেন, যে বাদশার চেহারার মধ্যে মুসলমানের চিহ্ন নাই, যে বাদশার পরনে ইসলামের কোনো পোশাক নাই, এ বাদশা কোনোদিন কামেল হতে পারে? জোরে কোন কামেল হতে পারে? মুসলমানের একটা চেহারার দরকার আছে না নাই? মুসলমানের একটা পোশাকের দরকার আছে না নাই? আমি এই জুব্বা পরে আপনাদের গুরুদাসপুরের সিনেমা হলে যদি ঢুকতে চাই, যারা সিনেমা দেখতেছে তারা কি আমাকে ঢুকতে দিবে? বলবে হুজুর না, এই পোশাক পরে এই সিনেমা হলে কেউ ঢোকে না। মাথায় টুপি দিয়া মুখে দাড়ি নিয়ে কেউ যদি সিনেমা দেখতে চায়, যারা দেখে তারাও কি দেখতে দিবে? বলবে না, মাথায় টুপি দিয়া। আমাদের এলাকার একটা লোক খালি মাথায় টুপি দিয়া সিগারেট খাছে, এক বেটার হাতে সিগারেট আছে তাও লোক মামারছে, আপনি মাথায় টুপি দেখাবেন কেন? সিগারেট যদি খাইতে হয় টুপি খোলেন, তাহলে যারা টুপি মাথায় দেয় না তারাও টুপির সম্মান বাংলাদেশে দেয়। জোরে গান ঠিক কি না? আজকে যদি এই মসজিদ কেউ ভাঙতে চায়, যারা নামাজ মসজিদে পড়ে না তারাও ভাঙ্গা বাধা দিবে। জোরে গান ঠিক কি না? যদিও নামাজ পড়ে না তারপরেও আল্লাহর ভয় আল্লাহর ভক্তি এই বাংলাদেশের অনেক যুবকের অন্তরে আছে। আজকে এই সমস্ত সোনার যুবক যদি বিপদে যায়, এর জন্য অনেককেই দোষী করা হবে। ভাই, আমরা ঠিকমতো তাদেরকে দাওয়াত দিতে পারতেছি না, আল্লাহ রাস্তায় তাদেরকে ডাকতে পারতেছি না, এই কারণে তারা আজকে আল্লাহ রাস্তায় আসতেছে না। জোরে গান ঠিক কি না? আজকে দেখবেন কোনো অন্যায়ের প্রতিবাদ অনেক যুবকই করে, আমার এলাকায় বহু অন্যায়ের প্রতিবাদ বহু যুবককে আমি করতে দেখেছি, যারা নামাজ রোজা কিছুই করে না তারপরেও অন্যায়ের প্রতিবাদ করে। অনেক যুব টুপিওয়ালা মানুষ ওই সাইড দিয়ে নাউজুবিল্লা কয়ে চলে যায়। তাই বলে আমি তাদের পক্ষে আর টুপিওয়ালার বিপক্ষে বলতেছি না, আমি শুধু আপনাদের সামনে বলতে চাই, এ দুনিয়ায় চলতে গেলে মুসলমানের একটা চেহারা আছে, জোরে করে আছে না নাই, মুসলমানের একটা পোশাক আছে না নাই। এই বাংলাদেশের আর্মি বিডিআর পুলিশ র‍্যাব আপনারা কি দিয়েছিলেন? যদি কালো পোশাক পরে কেউ আপনাদের কাছে আসে সবাই কি বলবে, বাবা র‍্যাব আইছে, ঠিক না? আর যদি এরকম চক্রাবকি পোশাক পরে আসে মিলিটারি আইছে, বাংলাদেশে যদি পোশাক দিয়া সৈন্য চিনা যায় তাহলে মুসলমানের চিনার পোশাক আছে না নাই? কিন্তু আমরা সেই পোশাক কোথায় হারাইলাম ভাই? মুসলমানের এমন একটা পোশাক আছে যেই পোশাককে বলা হয় লিবাসুত তাকওয়া। আল্লাহ কোরআন শরীফে বলেছেন যে পোশাক পরলে মানুষের ভিতরে আল্লাহর ভীতি তৈরি হয়, এটাই হলো মুসলমানের পোশাক। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি রোমের বাদশার দিকে তাকায় দেখে তার পরনে ইসলামের কোনো পোশাকও নাই, তার চেহারার মধ্যে মুসলমানের কোনো চিহ্নও নাই, তিনি চমকে গেলেন। এ বাদশা তো কামেল হতে পারে না, কেমনে বলল আমার নাম জাম্বিদ, আমার বাড়ি খোরাসান, আমি কি গোলক ধাঁধাই পড়লাম নাকি? তিনি যখন রাজ দরবার থেকে পিছন দিকে ব্যাক করতেছেন এমন সময় রোমের বাদশা দাঁড়িয়ে বলতেছে, আল্লাহর ওলি জাম্বিদ, তোমার বাড়ি খোরাসান, তুমি লাল ঘোড়ার পিঠে চড়ে আমার দেশের দিকে আসতেছ, এটা আমি বলি নাই, বলেছে আমার পাগলি মেয়ে। কে বলেছে? খুব খেয়াল করে শোনা লাগবে। আজ অনেক বছর হয়ে গেল মেয়েটা আমার পাগলি অবস্থায় আছে, দুনিয়ার বহু ডাক্তার কবিরাজ আমার মেয়েরে দেখছে কিন্তু রোগ ধরতে কেউ পারে নাই, যাবার সময় সবাই আমার মেয়েটারে পাগলি বলে চলে যায়, ওই একটি মাত্র মেয়ে ছাড়া এই দুনিয়াতে আমার আর কোনো সন্তান নাই, আমার মেয়েটা এতই পাগলি বাইরে গেছে আজ কিছুদিন হলে আমার মেয়েটা দুনিয়ার আলো সহ্য করতে পারে না, দুনিয়ার কোনো খাবারও খায় না, আমি যে তার বাবা আমাকেও পর্যন্ত দেখতে পারে না, একটা অন্ধকার ঘরে আমার মেয়েটা নিজে নিজেই বন্দী হয়ে আছে। গতকাল গভীর রজনীতে রাতের এমন একটি অংশ আছে যে অংশে দেখবেন কতকগুলো আল্লাহর পাগল। জোরে কন কিসের পাগল? দুনিয়ার তামাম মানুষ যদিও ঘুমিয়ে যায় ওই সমস্ত পাগল বান্দারা তখন আর ঘুমাইতে পারে না। অমিন আল্লাহলি ফাতাহাজ্জাত বিহীনা ফিলাত আল্লাহ। জোরে কন আছে না নাই? রাতের এমন একটি অংশ আছে যে অংশ আমার আল্লাহ তাআলা মুমিন মুসলমানের জন্য তাহাজ্জুদের নামাজ নফল করেছে, এ সমস্ত আল্লাহর পাগল বান্দারা ওই সময় আর ঘুমাইতে পারে না, শীত গরম বোঝে না, ওযু করে চার রাকাত আট রাকাত বারো রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দুই হাত তুলে কান্দে চোখের পানি নিয়ে, আল্লাহ তুমি আর আমি, আমি আর তুমি মাঝখানে কেউ নাই। আল্লাহ বলে, বান্দারে তুই কান্দিস না, দুনিয়ার তামাম মানুষ যখন ঘুমায় গেছে আমিও আল্লাহ ঘুমাই না, তুইও বান্দা ঘুমাস না, চোখের পানি তোর নাকের ডগায় পৌঁছার আগেই আমি আল্লাহ আমার রহমতের কোলে তোরে উঠায়া নিলাম। রোমের বাদশা বলে, রাতের একটা অংশে আমার চোখের মধ্যে কোনো ঘুম নাই, আমি আমার পাগলি মেয়েকে দেখতে গেলাম, তার ঘরে কেমনি আছে জানতে গেলাম, ঘরের কাছে যাইয়া দেখলাম ঘরটা অন্ধকার, একটা জানলা দিয়া বারবার আমার পাগলি মেয়েকে দেখতে চাই, আমার পাগলি মেয়েকে যখন ঘরের মধ্যে দেখতে পাই না মনে বড় কষ্ট নিয়ে আমি যখন ঘর থেকে ফিরে আসতেছি এমন সময় আমার পাগলি মেয়েটা জবান খুলে আমারে ডাক দিল, বাবা। কি বলে ডাক দিছে? কোন সন্তান যদি বাবা বলে ডাক দেয় বাবার অন্তর খুশি হয় না বেজার হয়? বাবা ডাকের মধ্যে মধু আছে না নাই? যদি সন্তান বাপকে বুড়া বলে ডাক দেয় তাহলে বাবার অন্তরে কষ্ট হয় না শান্তি পায়? এখানে অনেক সন্তান আছে যাদের বাবা জীবিত আছে, বাবার কলিজায় কষ্ট দিয়েন না, মায়ের কলিজায় কষ্ট দিয়েন না। এ ওয়াজটা আমি গারিসাই করছি, এজন্য আর আবার করতে চাচ্ছি না। আল্লাহর বান্দা রোমের বাদশা এবার চমকে গিয়া পাগলি মেয়েটার জানলার কাছে এসে কানটা মেলে বলতেছে, ও মা এতদিন পর তুমি আমারে বাবা বলে কেন ডাক দিলে? পাগলি মেয়েটা বলতেছে, বাবা দুনিয়ার বহু ডাক্তার কবিরাজ দিয়ে আমারে তুমি দেখাইছো, আমার ভিতরে কি রোগ আছে কোনো ডাক্তার কবিরাজ বলতে পারে নাই। আমার ভিতরে রোগের খবর যদি তুমি জানতে চাও তাহলে ছয়টা সৈন্য তোমার দেশের সীমানায় পৌঁছায়া দাও। খোরাসান থেকে লাল ঘোড়ার পিঠে চড়ে জাম্বিদ নামে একজন আল্লাহর ওলি তোমার দেশে আসতেছে, তারে যদি আমার কাছে আনতে পারো সেই বলে দিতে পারবে তোমার মেয়েটার ভিতর কি রোগ আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি জাম্বিদ চমকে গেল, মনে মনে ভাবতেছে মেয়েটা আসলে পাগলি না, মেয়েটা আসলে কি না, আসলে কি মেয়েটা পাগলি নাকি? কিন্তু দুনিয়ার ডাক্তার কবিরাজ কি বলেছে, মেয়েটা পাগলি। এবার আল্লাহর ওলি জাম্বিদ বলতেছে, ও রোমের বাদশা, আমি খোরাসান থেকে লাল ঘোড়ার পিঠে চড়ে রোমের দিকে আসতেছি, যে মেয়েটা বলেছে সে মেয়েটা আসলে পাগলি না, তার ভিতরে রোগটা কি আমি আপনারে জানাতে চাই, চলেন আমারে নিয়ে চলেন। রোমের বাদশা আল্লাহর ওলি জাম্বিদের হাতটা ধরে পাগলি মেয়ে যে ঘরের কাছে আছে ঘরের দরজা পর্যন্ত পৌঁছায় দিলেন। এবার জাম্বিদ ঘরের দরজায় ঠোকা মারছে, এমন সময় ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, অকরনা ফি বুজুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জাম্বিদ যখন পাগলি মেয়ের ঘরে ঠোকা মারছে, মেয়েটা ঘরের ভিতর থেকে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, কোন সুবহানাল্লাহ। অকরনা ফি বুজুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, অর্থ হলো এই জাম্বিদ তুমি ঘরের দরজায় ঠোকা মারতেছো আর আমি দরজা খুলে দিব, এমন নারী আমাকে মনে করো না। আমার আল্লাহর হুকুম হলো মেয়েরা ঘরের মধ্যে অবস্থান করো, ঘরের বাহির হতে পারবা না। এই হুকুম কার? আরো জোরে বলেন কার? আল্লাহর ওই জাম্বিদ চমকে গেছে। জাম্বিদের ইচ্ছা ছিল যে দরজায় ঠোকা মারবো, দরজা খুলে দিবে আর মেয়েটার সঙ্গে আলাপ করে জানবো তোমার ভিতরের রোগটা কি। কিন্তু মেয়েটা দরজা খোলার আগে আল্লাহর আইন বলেছে, কার আইন? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাম্বিদ বলতেছে, মা গো মা, ও মা জননী, তুমি দরজা খুলে দাও মা, আমি তোমার ভিতরে রোগের খবরটা জানতে চাই। দুনিয়ার ডাক্তার কবিরাজ তোমার এই পাগলি সার্টিফিকেট কেন দেয়? মেয়েটা বলতেছে, জাম্বিদ রে, তুমি কোথায় যেতে চাইছিলা আর কোথায় চলে আসলা? সুবহানাল্লাহ। কোন জাম্বিদ বলতেছে, মা আমি মক্কা মদিনায় যাবার চাইছিলাম, ঘোড়ার পিঠে চড়ে মক্কা মদিনায় যাওয়ার নিয়তে বাড়ি ছাড়ছিলাম, কিন্তু ঘোড়াটা মক্কা মদিনায় আমারে নিয়ে গেল না মা, ঘোড়াটা আল্লাহর ইচ্ছায় রোমের দেশে ছুটে আইলো। মেয়েটা বলতেছে, জাম্বিদ রে, তুমি মক্কা মদিনায় কেন যাবে? জাম্বিদ বলতেছে, মা তুমি কি জানো না মক্কায় আল্লাহর ঘর আর মদিনায় রাসূলের রওজা, প্রত্যেকটা মুমিন মুসলমান মক্কা মদিনায় যাবার চাই। মেয়েটা বলতেছে, জাম্বিদ রে, আমি মক্কা মদিনায় যাব না, মক্কা মদিনা কি আমার কাছে কোনোদিন আসতে পারে না? জাম্বিদ বলতেছে, মা তুমি যে কথাটা বলতেছো এই কথা ঠিক না, প্রত্যেকটি মুসলমানকে মক্কা মদিনায় যাওয়া লাগবে, জোরে কোন ঠিক কি না? মক্কা মদিনা কি কোনোদিন কারো কাছে আসতে পারবে ভাই? জাম্বিদ বলতেছে, মক্কা মদিনায় মুসলমানকে যাইতে হয়, আর মেয়েটা বলতেছে, আমি মক্কা মদিনায় যাব না, মক্কা মদিনা কি আমার কাছে আসতে পারে না? আমি যদি বলি আপনারা জাম্বিদের দলে না পাগলির দলে, এটা একটা কথা হলো, পাগলের কাছে যাবি পাগল হবি বুঝবি শেষে, তোরা কেউ যাসনি ও পাগলের কাছে, এরকম একটা গান আছে না? নাই, পাগলের কাছে গেলি কিন্তু মানুষ পাগল হবে। আবু জেহেল উতবা সাহেবা বলেছিল, আব্দুল্লাহর এতিম পোলা পাগলা হয়ে গেছে, তোমরা কেউ তার কাছে যাইও না। আবু বকর গেল পাগল হলো, উসমান গেল পাগল হলো, হযরত উমর তাকে মারতে গিয়া না মাইরা তার দলে ভিড়া পাগল হয়ে গেল, তোমরা কেউ আব্দুল্লাহর এতিম পোলার কাছে যাইও না, কারণ ওই পাগলের কাছে আল্লাহর কোরআন আছে। জোরে কর সুবহানাল্লাহ। আজকে যে মাহফিলে আপনারা আইছেন, এই মাহফিলে আল্লাহর কোরআন আছে না নাই? এই কোরআনের এমন একটা আকর্ষণ, একটা বার যদি মানুষকে কোরআনকে গ্রহণ করে ভাই, ওই মানুষটা আল্লাহর পাগল হয়ে যাবে। জোরে কর সুবহানাল্লাহ। জাম্বিদ যে কথাটা বলছে কথাটা ঠিক না, যে প্রত্যেকটা মানুষকে মক্কা মদিনায় যাইতে হয়, মক্কা মদিনা কোনোদিন আসে না। আর পাগলিটা বলতেছে আমি মক্কা মদিনায় যাব না, বরং কি মক্কা মদিনা মানুষের কাছে আসতে পারে না। এ কথা বুঝাইতে গিয়া সামান্য একটা যুক্তি আপনাদের দিতে হবে। মানুষটির নাম হলো রবি ইবনে সোলাইমান, নামটা কি বলেন? দশজন বন্ধু মিলে কাফেলা করে মক্কা মদিনায় হজ করতে যাবে। আমাদের এলাকার অনেক লোকেরা এরকম করে যায়, আপনাদের এলাকায় যায় না? এর নাম হলো হজ কাফেলা। জোরে কোন কি কাফেলা? দশজন বন্ধু মিলে হজে যাবে, কারণ অচেনা পথ, সাথে যদি সাথী থাকে মনে মনে শান্তি পাওয়া যায়।